This track was downloaded from FusionBD.com.
Yachel presents Guasha. Guasha. Guasha.
ABC Radio FM 89.2 শুরু হয়ে গেছে Yachel presents Guasha. সাথে আছি আমি শারমিন। আর প্রতিবারের মতন প্রথম ঘন্টায় এবার রয়েছে একটি দারুণ গল্প, এবং আজকেও আমরা শুনব তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা, একদম ঠিক ধরেছেন, তারানাথ তান্ত্রিকের গল্প। আরো একটি নতুন তারানাথ তান্ত্রিকের গল্প শুনছি আজকে, যেটা পরে শোনাবে সেতু। কিন্তু তার আগে জানিয়ে দেব এয়ারটেল নিয়ে সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 129 টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। 7 দিন, 10 দিন নাকি 30 দিন, না এ নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরও জানতে চাইলে ফ্রি ডায়াল করতে হবে 1212 এই নাম্বারে। আর আমাকে যারা এসএমএস পাঠাতে চান তাদেরকে পাঠাতে হবে 2221 এই নাম্বারে। অর্থাৎ প্রথমে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দেবেন। তাহলে এখন আমরা গল্পের প্রথম পর্ব শুনছি। আজকের গল্পের নাম আরো একবার বলে দিচ্ছি, তারানাথ তান্ত্রিকের গল্প, লিখেছেন তারাদাস বন্দ্যোপাধ্যায়, আর পড়ে শোনাচ্ছি সেতু। আচ্ছা, গল্পের প্রথম পর্বের পর ছোট্ট একটা বিরতি নিয়ে সরাসরি চলে যাব গল্পের দ্বিতীয় পর্বে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর আপনার সাথে আছি আমি শারমিন।
সেদিন বিকেলে তারানাথের বাড়িতে গিয়ে দেখি সে বাইরের ঘরে তক্তপোষের উপর বসে তামাক খাচ্ছে, চোখমুখ উদাস। মাঝে মাঝে তারানাথের এ ধরনের ভাব পরিবর্তন দেখেছি, দু চার দিন থাকে, তারপর আবার ঠিক হয়ে যায়। বললাম, কি মন খারাপ নাকি আপনার? আমি যে ঘরে ঢুকেছি তা বোধ হয় তারানাথ লক্ষ্যই করেনি, একটু চমকে উঠে বলল, ও তুমি এসো বসো ওইখানটায়। না না, মন খারাপ নয়, অনেকদিন আগেকার কথা ভাবছিলাম, ছোটবেলার কথা। পুরনো দিনের কথা মনে এলে একটু মন খারাপ তো হয়, তাই না? কিশোরী এলো না যে, কি ব্যাপার? ও আসবে, ওকে সকালে বলে রেখেছি, অফিসের পরে সোজা এখানে চলে আসবে। নাম করতে করতেই কিশোরী এসে বলল,
কি গল্প শুরু হয়ে গিয়েছে নাকি?
তারানাথ বলল, না না বসো, তোমার কথাই হচ্ছিল, আজ গল্প বলার মেজাজ নেই, আরেকদিন হবে ক্ষণ, চা খাবে? বাড়ির ভেতরে গিয়ে চায়ের কথা বলে এসে তারানাথ আবারও তক্তপোষে বসে হুঁকো টানতে লাগল। আমি আর কিশোরী জানি গল্প হবে না, কথাটার বিশেষ কোনো গুরুত্ব নেই, অপেক্ষা করলে একটা ভালো গল্প বেরিয়ে আসতেও পারে। কয়েকটা ব্যর্থ টান দিয়ে বিরক্ত মুখে হুঁকো নামিয়ে রাখতে রাখতে তারানাথ বলল, দত্তরি এটা আবার গেল নিভে, তোমরা বসো, চারিকে বলে আসি এক ছেলে সেজে দিতে। কিশোরীর পকেট থেকে নতুন পাসিং শোর প্যাকেট বের করে তক্তপোষে রেখে বলল,
বসুন ঠাকুরমশাই, বারবার উঠতে হবে না, সিগারেট খান।
তারানাথ উজ্জ্বল মুখে একটা সিগারেট বের করে ধরাতে ধরাতে বলল, সে বরং ভালো, হুকো কলকে আমাদের দেশে আর চলে না, বুঝলে, কত ফৈজত, তামাকটিকে জোগাড় রাখো, ঠিকরে লাগাও, ছিলিম সাজো, এক ঘন্টা ধরে ফু দাও, না সিগারেটই ভালো। চোখ বুঝে সিগারেটে টান দিতে দিতে একটু পরে তারানাথ বলল, তবে কি জানো, তামাকের মৌজ সিগারেটে নেই, এই যে সোদা সোদা গন্ধ, কড়া ধাক, গুড়ুক গুড়ুক শব্দ, সব মিলিয়ে একটা দারুণ আমেজ। তারপরে ধরো ঠিকরে গুচ্ছি, তামাক আর টিকে সাজাচ্ছি, মনোযোগ দিয়ে ফু দিচ্ছি, আর মনের ভিতর এই হয়ে গেল এক্ষুনি আমি তামাক খাবো, এই ভাব, সেটাও একরকমের মেজাজ, ওই অপেক্ষাটা। আর সিগারেট কি না, কি ধরালাম, 2-10টা টান দিয়ে ফেলে দিলাম, চুকে গেল। তা মানুষের হাতে সময় কমে আসছে, করবে এই বাকি, এই সিগারেটই বাজার দখল করবে দেখো। কিশোরী বলল,
পুরনো দিনের কথা ভাবছিলেন বললেন না, আপনার ছোটবেলার ঘটনাই বলুন না, শোনা যাক।
ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকলের মালায় সিগারেটের দগ্ধাবশেষ গুজে দিয়ে তারানাথ বলল, সে তো আর একটা টানা গল্প নয়, কত বছর ধরে টুকিটাকি কত কিছু ঘটেছে, আমার কাছে সেসবের গভীর মূল্য আছে, কিন্তু তোমাদের ভালো লাগবে কেন বলো? আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তন্ত্র সাধনার দিকে প্রথম আপনার ঝোঁক আসে কি করে? সে তো তোমাদের বলেইছি, গ্রামের বাঁধানো গাছতলায় সেই সাধু, তারপর বীরভূমের শ্মশানে সেই মাতঙ্গিনী, সে আবার ডামরতন্ত্র সিদ্ধ ছিল, কিংবা বরাকর নদীর ধারের সাধুজি যার পঞ্চমুণ্ডী আসনে বসে মধুসুন্দরী দেবীকে দেখতে পাই, এদেরই প্রভাবে এ পথে আসে। এ গল্প তো তোমরা শুনেইছ। বললাম, কিন্তু আরো আগে, একেবারে ছোটবেলায় কবে বুঝলেন যে আপনার জীবনটা ঠিক অন্য সবার মতো হবে না? তারানার দু আঙ্গুলে ভুরুর মাঝখানটা টিপে ধরে রইল কিছুক্ষণ, তারপর মুখ তুলে আস্তে আস্তে বলল, জন্মের সময় থেকেই বোধহয় ঈশ্বর আমার জীবনের গতিপথ নির্ণয় করে দিয়েছিলেন। আমি যখন ভূমিষ্ঠ হই, সেই মুহূর্তে আকাশ দিয়ে একটা বিরাট উল্কা ছুটে গিয়েছিল মা হাতুর ঘরে। গ্রামের বৌঝিরা তাকে ঘিরে বসে রয়েছে, বাবা পায়চারি করছেন দক্ষিণের বারান্দায়, গরম জল নেবার জন্য সিন্ধুওয়ালা দাই আতুর ঘর থেকে উঠানে বেরিয়ে রান্নাবাড়ির দিকে আসছিল। সেই হঠাৎ আকাশে আশ্চর্য আলো দেখতে পেয়ে চিৎকার করে ওঠে, তার ডাকে বাড়ির সবাই উঠানে এসে জড়ো হল। অদ্ভুত নীল আলোয় চারিদিক উদ্ভাসিত করে একটা নীল আগুনের গোলক পূর্ব দিক থেকে পশ্চিম দিগন্তের দিকে চলে যাচ্ছে। সাধারণত উল্কা জ্বলে উঠেই চকিতে মিলিয়ে যায়, লোকজন ডেকে এনে দেখাবার অবকাশ পাওয়া যায় না। এই নীল আলো কিন্তু অনেক অনেক উপর দিয়ে বেশ সময় নিয়ে পার হচ্ছে, ধূমকেতুর মতো একটা অস্পষ্ট শতপ্রভু ধোয়ার পথরেখা ফেলে যাচ্ছে পেছনে। এই গল্পটা পরে বড় হয়ে সবার মুখে শুনেছি, সে বয়সটা একটা অদ্ভুত বয়স বুঝলে, রেড়ির তেলের প্রদীপ, ছোট ছোট ফোর দেওয়া পদ্মকাথা, আরামদায়ক রোদ, ঝিমঝিম করা নির্জন দুপুর, উঠোনের চাটাইতে শুকোতে দেয়া টোপাকুলের ভরপুর গন্ধ, রাত্রির জ্যোৎস্নায় চকচক করা নারকোল গোছের পাতা, সে সময় সবই সম্ভব ছিল, সমবয়সীদের সঙ্গে বনত না, তাদের খেলাধুলা কথাবার্তা কেমন অর্থহীন আর হাস্যকর বলে মনে হতো। একা একা বেড়াতাম মাঠে বনে গ্রামের বাইরে, আর গ্রামের বাইরে যাবার পথে চৌধুরীদের বাসবাগানে। একটা জিনিস খুব অনুভব করতাম, এখনো ভাবলে মন উদাস হয়ে যায়। ধরো খাওয়া দাওয়া সেরে বাড়ির সকলে দুপুরে ঘুম দিচ্ছে, আমি বেরিয়ে চলে গিয়েছি সাত আট দিঘির পারে, চুপ করে বসে আছি, ঝিরঝিরে বাতাসে দিঘির জলে ডুরে ডুরে ঢেউ উঠছে, লিচু আর জামরুল গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে রোদ আর ছায়ার আলপনা তৈরি করছে, আম গাছের গুড়ি বেয়ে উঠছে একসারি পিঁপড়ে। এইসব নির্জন মুহূর্তে আমি তোমাদের সত্যিই বলছি, স্পষ্ট শুনতে পেতাম গাছপালা মাটি দিঘির জল আমার সঙ্গে কথা বলছে, ঠিক কোনো ভাষা দিয়ে নয়, সে ভাষা ওদের নেই। এই অনেকটা গানের সুরের মতো। পরে সাধনা করতে গিয়ে দেখেছি উচ্চকোটির তন্ত্র সাধকেরাও স্বীকার করেছেন যে আমরা যাদের নির্জীব পদার্থ ভাবি তাদেরও প্রাণ আছে, চেতনাও আছে। একদিন দুপুর বেলা খেলা করতে করতে চলে গিয়েছি গ্রামের বাইরের মাঠে, কেউ কোথাও নেই, শূন্য মাঠের ওপর রোদ্দুর ঝা ঝা করছে, গ্রামের ঠিক প্রান্তে একটা বিরাট চটকা গাছ, সেই চটকা গাছের নিচে একজন লোক বসে আছে, কুচকুচে কালো রং, খালি গা, হাতে একটা পাচন বাড়ি, সম্ভবত সে শুয়োর চড়ায়, কারণ এদিক ওদিকে কয়েকটা শুয়োর চড়ে বেড়াচ্ছে দেখলাম। দৃশ্যটা অতি সাধারণ, কিন্তু কেন যেন লোকটাকে ভালো করে দেখবার জন্য আমি পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেলাম। আমি কাছে যেতেই লোকটা আমার দিকে তাকিয়ে হাসল, কি তার চোখের প্রখরতা, ভালো করে তাকানোও যায় না, যেন ঝকঝক করে জ্বলছে, আটোসাটো দৃঢ় শরীরের মধ্যে সে যেন নিজেকে আটকে রাখতে পারছে না, প্রাণ শক্তি উপচে পড়ছে শরীর ছড়িয়ে। আমার দিকে তাকিয়ে সে বলল, এসো তোমার জন্যই তো বসে আছি আমি। অবাক হয়ে বললাম, আমার জন্য? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলবার জন্যই আমাকে পাঠানো হয়েছে, বসো। কে পাঠিয়েছে? সে বললে তুমি এখন বুঝবে না, বড় হলে নিজেই জানতে পারবে, এদিকে এসো তো, কাছে এসো। আমার ঠিক ভয় করছিল না, বরং কেমন যেন রহস্যময় আনন্দের অনুভূতি হচ্ছিল। লোকটার কাছে এগিয়ে যেতে সে আমার কপালে হাত দিয়ে কি যেন দেখতে লাগলো। তারপর খুশি হয়ে বলল, হ্যাঁ ঠিক আছে, বসো, ওই ওই শিকড়টার উপরে বসো। বসলাম। বললাম, কোথায় থাকো তুমি? এ গায়ে তো তোমাকে দেখিনি। সে বলল,
এ গায়ে থাকি না, তাই দেখনি তুমি।
তাহলে? লোকটা তার প্রখর দৃষ্টিতে একবার চারিদিকে তাকাল। সূর্যের আলো সরাসরি তার মুখে এসে পড়ছে। আকাশে উঠতে উঠতে একটা চিল ডাকছে কর্কশ তীক্ষ্ণ স্বরে। সেই রৌদ্রালোকিত আকাশ, দিগন্ত আর পৃথিবীর দিকে লোকটা দুহাত ছড়িয়ে দিয়ে বলল,
এই সব কিছুর মধ্যেই আমার থাকার জায়গা। অল্প জায়গায় আমাকে ধরে না যে।
আমি তার কথা ঠিকঠাক মতো বুঝতে পারলাম না। একজন লোক একটা বাড়িতে থাকবে, এটাই তো নিয়ম, সব জায়গায় সে থাকে কি করে? বললাম, তুমি সুর চড়াও? লোকটা চমকে বলল,
কই না তো,
এগুলো তোমার সুর নয়। সে একবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকা সুরগুলোর দিকে দেখল, তারপর বলল,
কিন্তু এরা তো কেউ সুর নয়।
আমার তখন দৃঢ় ধারণা হয়েছে লোকটা বদ্ধ পাগল। হ্যাঁ ঠিক তাই, সেই জন্যই এর কথাবার্তা কেমন কেমন, চাউনি কেমন অদ্ভুত। আর তাছাড়া পরিষ্কার দেখছি যে অতগুলো শুয়োর দাঁড়িয়ে রয়েছে, তবু মানতে হবে যে ওরা শুয়োর নয়। ওগুলো কি তবে, শেয়াল?
এগুলো হচ্ছে কি বলি, তোমাদের ভেতরে যে দোষগুলো থাকে, যাদের জন্য আমরা খারাপ কাজ করি, খারাপ কথা ভাবি, এরা হচ্ছে সেই সব দোষের বাইরের চেহারা। সাধারণ মানুষকে এরা চড়িয়ে বেড়ায়, কিন্তু আমি এদের চড়াবার বিদ্যা শিখেছি।
দুটো শুয়োর আবার মারামারির উদ্যোগ করছিল। লোকটা সরু হারের লাঠি তুলে গর্জন করে উঠতেই তার চুপ করে গেল। লোকটা এবার যেন একটু ব্যস্ত হয়ে বলল,
না কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, আমার ফিরে যাবার সময় হয়েছে, এদিকে এগিয়ে এসো তো খোকা, কোনো ভয় নেই, এসো।
কাঁপা কাঁপা গলায় বললাম, কেন? সে বলল,
আমি তোমাকে একটু মন খারাপ দিয়ে যাব।
আমার দুই কাঁধ ধরে নিজের দিকে টেনে নিয়ে লোকটা অস্বাভাবিক জোরে প্রায় চিৎকার করে বলে উঠল,
আমার চোখের দিকে তাকাও।
আমি তার চোখের দিকে তাকালাম। হঠাৎই মানুষের চোখ দুটো যেন জানালা হয়ে গিয়েছে। ভেতরে কত দূর অবধি দেখতে পাচ্ছি, ওখানে যেন আর একটা জগৎ। এরকমই রোদ্দুর ঝাঁঝা করছে, দিগন্ত অবধি বিছিয়ে থাকা মাঠে। সবুজ বন, নীল পাহাড়, সবুজ বন, নীল পাহাড় থেকে ঝুরঝুর করে ঝর্ণা নেমে আসছে। মেঘে আর কুয়াশায় ঢাকা ওই পাহাড়ে কবে যেন আমি থাকতাম। সুতোর কাটিম উল্টো দিকে ঘুরে যাওয়ার মতো বিস্তৃতির আড়াল থেকে কত পুরনো, মহাকালের স্তরে স্তরে সঞ্চিত ভুলে যাওয়া কথা মনে পড়ে যেতে লাগলো। ক্রমেই আমার সমস্ত চেতনা ওই দুই চোখের জানালার ভেতর দিয়ে আশ্চর্য জগৎটার মধ্যে গিয়ে দাঁড়াল। আমাদের গ্রামের সীমানায় চটক গাছটা, চিলের তীক্ষ্ণ টাক, সামনে পড়ে থাকা বৈখালীর বিশাল মাঠ, সব কোথায় মিলিয়ে গেল। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সে জগতে ছায়াবাড়ির মতো অজস্র ছবি মেলে যাচ্ছে চোখের সামনে দিয়ে। আমার চেতনা চলে যেতে লাগল। আর কিছুক্ষণ এখানে থাকলেই আমি সম্পূর্ণ জ্ঞান হারাব। ঠিক তখনই অনুভব করলাম চিরচেনা পৃথিবীর বিপুল আকর্ষণে আমি ফিরে আসছি আমাদের গ্রামের প্রান্তের রোদপোড়া মাঠে। লোকটা চোখের জানালা দিয়ে বেরিয়ে আসবার সময় শেষবারের মতো তাকিয়ে দেখলাম সেই নিকোষ কালো অনন্ত স্পর্শী মহাশূন্যের বুক চিরে চলে যাচ্ছে একটা নীল উল্কা। চটকা গাছের গুড়িতে হেলান দিয়ে আমি মুহমানের মতো বসে রইলাম। মাঠের উপর দিয়ে তার শুয়োর তাড়িয়ে নিয়ে লোকটা কোথায় যেন চলে গেল। সে কোথায় যাচ্ছে, কি করে আবার দেখা হবে, কিছুই জিজ্ঞাসা করা হলো না। কিন্তু কি মন খারাপই সে আমাকে দিয়ে গেল। এরপর আমার আর কিচ্ছু ভালো লাগতো না, একা একাই তো ছিলাম, আরো একা হয়ে গেলাম। সবসময় মনে হতো কি একটা কাজ যেন ফেলে রেখেছি, কোথায় যেন আমাকে চলে যেতে হবে। প্রথম যৌবনে ঘর ছেড়ে বেরিয়ে পড়ি, সে কথা তোমাদের বলেছি। বীরভূমের শ্মশানে মাতুপাগলি আমাকে সম্মোহিত করে নানা দৃশ্য দেখিয়েছিল। আমি যেন নদীর জলে নেমে গাছের শেকড়ে আটকে থাকা মৃতদেহ তুলে এনে পূজার উপকরণ সংগ্রহ করে সব সাধনায় বসলাম। সারা রাত কত আতঙ্কজনক দৃশ্য দেখলাম, কত উপদ্রব ঘটল। পরে সম্বিত ফিরে পেয়ে দেখি ধূসর সন্ধ্যায় নির্জন শ্মশানে দাঁড়িয়ে আমি মাতু পাগলের সামনে। মাত্র 10 মিনিট সময় কেটেছে, এই তো গেল ভেলকি। কিন্তু সদ্গুরুর সাহায্যে আমি প্রকৃতই একবার সব সাধনা করেছিলাম। মুর্শিদাবাদ জেলার এক অজপাড়াগায় শ্মশানে তখন আস্তানা গেড়েছি, সঙ্গে গুরু রয়েছেন। জ্যৈষ্ঠের শেষে আশেপাশের গ্রামগুলিতে কলেরার মহামারী শুরু হল। সারা দিন ধরে দূর দূরান্ত থেকে মৃতদেহ দাহ করতে আনছে লোক। পরে এমন অবস্থা দাঁড়াল, দাহ করবার কাঠ জোটে না। তারই ভেতর থেকে লক্ষণযুক্ত একটা মৃতদেহ একদিন তুলে নিয়ে এলাম। শ্মশানের পূর্ব প্রান্তে একটু জঙ্গল মতো জায়গা, সেখানে বিরাট একটা কাঁকড়া ছাতিম গাছ রয়েছে, তারই তলায় গুরু পুজোর আয়োজন করলেন। রাত্রিরে দাহ করবার জন্য দলবল এলেও এদিকে তারা ঘেঁষবে না। আমি ভেবেছিলাম গুরুই বোধহয় সবাসনে বসবেন, কিন্তু প্রাথমিক প্রকরণের শেষে গুরু যখন আমাকে পদ্মবিজয়ের মালা ধারণ করতে বললেন, তখন অবাক হয়ে বললাম, আমি কেন? তুমি তো আসনে বসবে। আমি আমি কি পারব? নিশ্চয়ই পারবে, আমি তোমাকে আমার শক্তির অংশ দান করব। তাছাড়া এ আমার কাছে নতুন নয়, 21 বছর আগে আমি এতে সিদ্ধি লাভ করেছি। আজকের ক্রিয়ায় তোমারই অধিকার। ঘোর অমাবস্যার মধ্যরাত্রি গুরু আমাকে আসনে বসিয়ে দিয়ে সকালে আসব বলে চলে গেলেন। সব সাধনার সময় সামনে অন্য সাধকের উপস্থিত থাকতে নেই। প্রণামের ভঙ্গিতে উপর করে শোয়ানো মৃতদেহের পিঠের উপর বজ্রাসনে বসে বীজমন্ত্র জপ করতে আরম্ভ করলাম। মনে কোনো ভয় নেই, বহুদিন হল তান্ত্রিক সাধুসংঘ করছি, অনেক অস্বাভাবিক আর অলৌকিক ঘটনা চোখের সামনে ঘটতে দেখেছি। আমি জানি নিখুঁত ভাবে দেহশুদ্ধি করে আসনে বসলে কোনো বিপদ সাধককে স্পর্শ করে না। ঘণ্টাখানেক এক মনে জপ চালাবার পর অনুভব করলাম নিচে মৃতদেহটা যেন নড়ে উঠছে, তাতে প্রাণের স্পন্দন জেগেছে। পোড়া মাছ গুজে দিলাম সবের মুখে, নরকপাল থেকে একটু একটু করে কারণ ঢেলে দিতে লাগলাম, সব আবার শান্ত হয়ে এলো। আরো 3 বার এমন হলো সে রাত্রিরে। সাধনায় বিঘ্ন সৃষ্টি করবার জন্য হাকিনীরা কত বিভৎস রূপ ধারণ করে এলো। একসময় তো তাকিয়ে দেখলাম যে আমার আসনের চারিদিকে জ্বলন্ত গলিত মৃতদেহের দল করতালি দিয়ে নৃত্য করছে। যে কোনো সাধারণ মানুষের হৃৎপিণ্ড থামিয়ে দেবার পক্ষে এই দৃশ্যই যথেষ্ট। সে মুহূর্তে বুক যে একটু কেঁপে ওঠেনি তা বলব না। প্রাণপরে মনকে একাগ্র করে বীজমন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে মিলিয়ে এলো প্রেতের দল। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে এক রাত সব সাধনা করলেই বুঝি সিদ্ধি লাভ হয়। বিশেষ বিশেষ তিথিতে কয়েকবার আসনে বসলে তারই সিদ্ধি আসে, এতে অনেক বছর লেগে যেতে পারে। ধরো তিথি সুপ্রশস্ত, পূজার সব আয়োজনই করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সব পাওয়া গেল না, সবই পণ্ড। আমারও তাই হয়েছিল নানা কারণে, তাই একবার ছাড়া সব সাধনা আর করতে পারিনি।
FM 89.2
একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়,
বেঁচে থাকো আজীবন,
বেঁচে থাকো তুমি, বেঁচে থাকো ঝুনি, বেঁচে থাকো সোনামণি।
সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়,
বেঁচে থাকো আজীবন,
বেঁচে থাকো তুমি, বেঁচে থাকো ঝুনি, বেঁচে থাকো সোনামণি।
সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড, এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক।
একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়,
বেঁচে থাকো আজীবন,
বেঁচে থাকো তুমি, বেঁচে থাকো ঝুনি, বেঁচে থাকো।
সোনামণি
সবার সাথে আজীবন এক পয়সা প্রতি সেকেন্ড এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন এয়ারটেল দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক
FM 89.2
এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা
গুরুর কাছ থেকে যখন বিদায় নিয়ে আসি তখন তিনি সাবধান করে দিয়ে বলেছিলেন, শোনো, সময় মতো সাধনা সম্পূর্ণ করো, তোমাকে তো সব শিখিয়েই দিয়েছি আমি, আমি না থাকলেও অসুবিধা হবে না, নইলে কিন্তু বিপদ। আগে কি রকম বিপদ? ভয়ঙ্কর বিপদ। মৃত্যুর পরে আত্মা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বগতি পায় না, বেশ কিছুক্ষণ নিজের প্রাণহীন দেহটার কাছে ঘোরাফেরা করে। যার দেহ নিয়ে সব সাধনা করা হয় তার আত্মা দেখতে পায় দেহের সৎকার হয়নি, বরং সেটা সাধক নিজের কাজে লাগিয়েছে। তাতে মৃতের আত্মা নিশ্চয়ই খুশি হবে না, সে প্রতিশোধ গ্রহণের সুযোগ খোঁজে। সাধনা সম্পূর্ণ করলে সাধক অমিত শক্তি লাভ করে, ফলে তার আর ভয় থাকে না, নইলে বুঝতেই পারছো কি বিপদ হতে পারে তোমার। সাবধানে থেকো, জানো তো প্রবাদ আছে, সাপুরের মরণ সাপের হাতে। তোমার ভাগ্য আমি গণনা করে দেখেছি, তুমি একটানা সাধনা করতে পারবে না, আবার তোমাকে ফিরে যেতে হবে গৃহাশ্রমে, আবার বেরুবে এবং ফিরে যাবে, এইভাবেই চলবে। সব সাধনা গৃহে বসে করবার জিনিস নয়, কাজেই একেবারে অসম্ভব হয়ে পড়বার আগে কর্ম সম্পূর্ণ করে রেখো। তারপর আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে গুরু বললেন, কিন্তু তোমার কপালে একটা আশ্চর্য যোগাযোগের চিহ্ন রয়েছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, খুব বড় একজন মহাপুরুষ কিংবা মহাসাধক তোমাকে কৃপা করবেন, দেখি হাতটা। যান হাতটা বাড়িয়ে দিলাম, উনি হাতটা ধরলেন কিন্তু দেখলেন না, তাকিয়ে রইলেন আমার দিকে। বললাম, কি ধরনের মহাপুরুষ? এমন একজন উচ্চ মার্গের মুক্ত আত্মা যার নাম মুখে উচ্চারণ করবার যোগ্যতা আমার নেই, সব রকম সাধনা ও সিদ্ধির ঊর্ধ্বে চলে গিয়েছেন এমন কেউ, ইনি তোমাকে অনেক বিপদ থেকে রক্ষা করবেন। আমি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কবে এর দেখা পাবো? শান্ত কণ্ঠে গুরু বললেন, এর দেখা তুমি পেয়েছো। সে কি, কবে? তা জানি না, তবে মহাগুরুর সান্নিধ্য পেলে দেহে ও মনে যে যে লক্ষণ ফুটে ওঠে তা তোমার রয়েছে। আমি দেখা পেলাম আর আমি জানতে পারলাম না? গুরু বললেন, তেমন তো হতেই পারে, এসব সাধকের কোনো ভ্যাকও নেই, ভরমও নেই, নিতান্ত সাধারণ মানুষের মতো বেড়ান, দেখলেও হয়তো চিনতে পারবে না। হঠাৎ আমার ছোটবেলায় দেখা সেই অদ্ভুত মানুষটিকে মনে পড়ে গেল, রোদ ঝিমঝিম করা কৈখালীর মাঠ, সেই শুয়োরের দল, আমার হারানো শৈশব, তিনি কি আমার জীবনের অজানা মহাপুরুষ? তরাই অঞ্চলে কোথায় তন্ত্র সাধকের এক গোপন মিলন সভা হবে খবর পেয়ে গুরু সেখানে রওনা হলেন, আমি সঙ্গে গেলাম না। একদিন এক রেল স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি, প্রচন্ড বৃষ্টি নেমেছে সকাল থেকে, দুপাশের বিড়ি কিনবো বলে স্টেশনের দোকানটার দিকে এগোচ্ছি, হঠাৎ পেছন থেকে কে যেন ডাকলো,
আরে দাঁড়াতে না,
তমকে দাঁড়ালাম, এমন জায়গায় আমার নাম ধরে কে ডাকে? এদিক ওদিক তাকিয়ে দেখি বেঞ্চির উপর বসে আছে আমাদের গ্রামের ভূপতি শিকদারের ছেলে রমাপতি। ছোটবেলায় এই রমাপতি বোধ হয় গ্রামে আমার একমাত্র বন্ধু ছিল। রমাপতি উঠে এসে আমার হাত ধরে বলল,
কতদিন পরে দেখা, এখানে কি করছিস রে, তোর গেরুয়া কই?
হেসে বললাম, আমি কি সন্ন্যাসী হয়েছি নাকি যে গেরুয়া পরে ঘুরবো? তুই এখানে কেন?
আমার শ্বশুর বাড়ি এখান থেকে ট্রেন বদল করে যেতে হয়, বউ সেখানে রয়েছে, আনতে যাচ্ছি, আয় ওই দোকানে চা খাই।
চা খেতে খেতে রমাপতি বলল,
তুই তো বেশ অনেকদিন বাড়ি ছেড়েছিস তাই না?
হ্যাঁ।
যেতে কোনো বাধা আছে তোর?
না, বাধা আর কি, আমি তোর গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হইনি, তোকে বললাম না, যখন ইচ্ছে করবে চলে যাব। চায়ের কাপ দোকানিকে ফেরত দিয়ে রমাপতি একটু ইতস্তত করে বলল,
তারনাথ, তোর বোধ হয় এখন একবার বাড়িতে যাওয়া উচিত।
তার গলায় কেমন যেন একটা সুর ছিল, ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কেন বলতো, হঠাৎ বাড়ি যাব কেন?
কাকিমার খুবই অসুখ, অবস্থা তেমন একটা, মানে কখন কি হয় বলা যায় না, তুই একবার যা।
বাড়িতে গিয়ে দেখি আমার সেই চিরপরিচিত সদা হাস্যমুখী মা অসুস্থ, সত্যি পরের দিন থেকে মায়ের অবস্থা ভালোর দিকে যেতে লাগলো। আমি ফেরে বাড়ির লোক খুশি, খাই দাই আর চণ্ডী মণ্ডপে বসে বৃষ্টি দেখি। চার পাঁচ দিন ধরে নাগারে বৃষ্টি চলছে। কৈশোরে মাছ ধরার খুব নেশা ছিল, এখন তো মাছ ধরার উপযুক্ত সময়। বনমালীকে ডেকে বললাম, বনমালীদা তোমার কাছে একটা পোলো হবে?
পোলো? মাছ ধরবে নাকি?
অনেকদিন অভ্যাস নেই অবশ্যই, দেখি তবু।
আজও বোধ হয় একটা ওবেলা এনে দেব।
বিকেলে বনমালী পোলো এনে দিল। পোলো তো তোমরা জানো বেত বা কঞ্চির চটা দিয়ে তৈরি একটা গোল খাঁচা মতো জিনিস, ফুটতিনে কুচু। রাত্রিরে মাছ ধরতে যাব বলে সিদ্ধান্ত নিলাম। সমস্ত মাঠে পায়ের গোছ ডুবে যায় এমন জল, মাঝে মাঝে সামান্য উঁচু জমি এখানে ওখানে দীপের মতো জেগে আছে, একেবারে আদর্শ জায়গা। খাওয়া দাওয়া সেরে রাত ১১টা নাগাদ লণ্ঠন আর পোলো নিয়ে বেরোলুম। বনমালীর সঙ্গে আসতে চেয়েছিল, আমি রাজি হইনি। ও সাথে থাকলে নানান কথা বলবে, সে সুবিধা হবে না, কিন্তু বনমালীকে সঙ্গে নিলেই ভালো করতাম। তখনও জানি না কি ঘটতে চলেছে সেদিন রাত্রিরে। সন্ধ্যে থেকে বৃষ্টিটা একটু ধরেছে, আজ পাঁচ দিন পর এই প্রথম একটু খান্তি। রাত ১.৩০টার মধ্যে অনেক মাছ ধরে ফেললাম। মুগা সুতা দিয়ে তৈরি ব্যাগ এত ভারী হয়ে উঠেছে যে শক্ত সরু সুতো হাতে কেটে বসে যাচ্ছে। এদিকে আবার মেঘ ডাকতে শুরু করেছে, গা শিরশির করা বাদলার হাওয়া দিচ্ছে, বৃষ্টি ফের এলো। এবার বাড়ি চলে যাওয়াই ভালো। অনেকক্ষণ থেকে মনের ভেতর কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল, কি অস্বস্তি সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। কোন অমঙ্গল আসবার আগে থেকে আমি টের পাই, কথা তো আগেই বলেছি। এতক্ষণ মনের একেবারে তলায় কোণের দিকে কোথাও একটা বিপদের পূর্বাভাস খচখচ করছিল। মাছ ধরার আনন্দ আর উত্তেজনায় খেয়াল করিনি। এবারে পরিপূর্ণ সম্বিত ফিরে পেয়ে চারিদিক তাকিয়ে দেখলাম ঘন বর্ষার মধ্যরাত্রে গ্রামের বাইরে নির্জন জল ভরা মাঠে একা দাঁড়িয়ে আছি। একটা শেয়াল পর্যন্ত এই দুর্যোগে আশ্রয় ছেড়ে বাইরে বের হয়নি। তেমন কিছু যদি ঘটে তবে গলা ফাটিয়ে চিৎকার করলেও কে পর্যন্ত সাহায্য করতে আসবে না। না, বনমালীকে সঙ্গে আনাই উচিত ছিল। ভাবতে ভাবতেই ঝিরঝির করে বৃষ্টি নামল। তাড়াতাড়ি ছাতা খুলতে যাচ্ছি, কেমন করে যেন হাত ফসকে লণ্ঠনটা পড়ে নিভে গেল। চারিদিক নিশ্ছিদ্র অন্ধকার। কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। আলো থাকলে বুকে বেশ সাহস থাকে। মাছ ধরতে ধরতে মাঠের একেবারে অপর প্রান্তে চলে গিয়েছিলাম। এবার মাঠ পার হয়ে সেই চটগাছটার পাশ দিয়ে গ্রামের পথে ঢুকতে হবে। মাথায় ছাতি ধরে মাছ ভর্তি ধোলে আর নেভা লণ্ঠন হাতে নিয়ে চটকা গাছটা আন্দাজ করে হাঁটতে শুরু করলাম। হঠাৎ দিক দিগন্ত উদ্ভাসিত করে বিদ্যুৎ চমকাল। সামনের দিকে তাকিয়েছিলাম। অন্ধকারে হাঁটবার সময় মানুষ যেমন মুখটা একটু তুলে রাখে, বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখলাম উল্টো দিক থেকে একজন মানুষ আমার দিকে এগিয়ে আসছে। বিদ্যুতের আলো এক মুহূর্তের বেশি ছিল না, কিন্তু আলো নিভে যাবার পরেও মনে মনে চিন্তা করে কোথায় কি দেখেছি কতটা দেখেছি বোঝা যায়। যে লোকটা আমার দিকে এগিয়ে আসছে তার হাঁটার ভঙ্গিতে কোনো জড়তা নেই, অন্ধকারেও যেন সে পরিষ্কার দেখতে পাচ্ছে। তার গা খালি, কালো রং, পরনে একটা নিংটি মতো কাপড়ের ফালি। কিন্তু সবচেয়ে বড় কথা, ওই লোকটাকে আমি চিনি, খুবই পরিচিত সে। এই কিছুদিনের মধ্যেই কোথায় যেন দেখেছি, কোথাও নিশ্চয়ই দেখেছি। অকস্মাৎ আমি বুঝতে পারলাম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমি ভয়ানক বিপদগ্রস্ত। জীবিত অবস্থায় এ মাঠ থেকে বেরোতে পারবো কিনা তার কোন নিশ্চয়তা নেই, কারণ যে মানুষটির মৃতদেহের উপর বসে ৬ মাস আগে আমি সাধনা করে এসেছি তার সব এগিয়ে আসছে আমার দিকে এই বৃষ্টিধারার মধ্যে দিয়ে। গুরুর কথা ফলেই গেল, সময় মতো সাধনা শেষ করতে পারিনি। এইবার সেই শৈথিল্যের মূল্য বুঝে নিতে আসছে ওই মূর্তি। যতদূর সম্ভব শব্দ করা থেকে বাঁচিয়ে সাবধানে জলে পা ফেলে ডান দিকে সরে যেতে লাগলাম। একটু ঘুরে পথে হলেও যদি ওই জীবন্ত বিভীষিকার হাত থেকে গ্রামে পা দিতে পারি। একবার বাড়ি পৌঁছতে পারলে আর ভয় নেই, সেখানে প্রতিষ্ঠিত গৃহদেবতা আছেন, সেখানে এই শরীরই আতঙ্ক প্রবেশ করতে পারবে না। অনেকখানি সরে এসেছি এমন সময় আবার চমকে উঠল বিদ্যুৎ। মুহূর্তের মধ্যে দেখতে পেলাম চলন্ত অপচ্ছায়াও তার গতিপথ বদলে সোজা আমার দিকে আসছে। আমারই ভুল, অন্ধকারে ওই ভয়ঙ্কর দৃষ্টি বাধা পায় না, এভাবে ওকে ফাঁকি দেবার চেষ্টা করা বৃথা। আদিম জড়বিশ্বের বুদ্ধিহীন চেতনাহীন অন্ধশক্তির দ্বারা চালিত হয়ে একটা বিকৃত মানব দেহ অমোঘ গতিতে আমার নিকটবর্তী হচ্ছে। কোনো ক্রমে বাড়ি ফিরতে পারলে কয়েকটা প্রক্রিয়ার দ্বারাই একে আমি ঠেকাতে পারি, কিন্তু এই মাঠে দাঁড়িয়ে তা সম্ভব নয়। শেষ চেষ্টা করবার জন্য আমি হাতে জিনিসপত্র ফেলে দিয়ে মাঠের দূর প্রান্তের দিকে প্রাণপণে দৌড়তে লাগলাম। পারব কি গ্রামের পথে পৌঁছতে? সে পথে একটু এগিয়ে হাঁক দিলে গ্রামের শেষে কোনো বাড়ি থেকে হয়তো শুনতে পাওয়া যাবে। হঠাৎ অন্ধকারে উঁচু মতো একটা কিসের সঙ্গে হুচুট খেয়ে ঠিকে পড়লাম জলে। প্রথমেই বলেছি, মাঠের মধ্যে কয়েক জায়গায় ভাঙা, হাঁটু আর সোজা করতে পারছি না। বেশ কিছুক্ষণ আর উঠতে পারবো না বুঝতে পারলাম। এতক্ষণ নিজের পায়ের শব্দে টের পাইনি, এবার শুনতে পেলাম ছপ ছপ করে জলের উপর দিয়ে ভারী পায়ের আওয়াজ ক্রমেই এগিয়ে আসছে। এলো এলো, ওই ওই এলো। অতিরিক্ত ভয়ে আতঙ্কে আসন্ন ভয়াবহ মৃত্যুর উপলব্ধিতে অকস্মাৎ আমার মন থেকে সব রকম অনুভূতি লুপ্ত হয়ে গেল। হাঁটু চেপে ধরে চিত হয়ে শুয়ে আছি, মুখের উপর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কানে ভেসে আসছে দুরাগত মেঘগর্জন, কিন্তু হাঁটুতে প্রবল যন্ত্রণা ছাড়া পৃথিবীর আর সব বাস্তবতা আমার কাছে অর্থহীন হয়ে গিয়েছে। এমন সময় আমার চারিদিকে জলের উপর অনেকগুলো পায়ের শব্দ জেগে উঠল। অগুন্তি পা দ্রুত জলে পড়ছে, কারা যেন ছুটে যাচ্ছে এদিক সেদিক। আশ্চর্য, কাদের পায়ের শব্দ? এখানে আসতে হলে তো জল পেরিয়ে জানান দিয়ে আসতে হবে, কিন্তু এই পদশব্দ যেন অকস্মাৎ জলের বুকেই জন্ম নিল, শূন্য থেকে জেগে উঠল হঠাৎ। তরবর করে একদল ঘোড়া যেন ছুটে যাচ্ছে সামনে পেছনে, কি ঘটছে কিছুই বুঝতে পারছি না, বিদ্যুৎ চমকাচ্ছে না বেশ অনেকক্ষণ। এরপরেই আমার চারিদিকে এক পাল শুয়োরের ঘুত ঘুত শব্দ শুনতে পেলাম। এই দুর্যোগের কৈখালির মাঠে শুয়োর কোথা থেকে এলো? তাও একটা দুটো নয়, পায়ের আওয়াজে বুঝতে পারছি 15-20টা প্রাণী অদ্ভুত ছোটাছুটি করছে। প্রায় সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল শৈশবে দেখা সেই অদ্ভুত মানুষটিকে, সরু হাড়ের দণ্ড নিয়ে যিনি শুকুর রূপে হিংস্র প্রবৃত্তিগুলোকে শাসন করেন। তবে কি তিনি আমার খুব কাছে এসে কে দাঁড়িয়েছে? তাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সে আমাকে দেখতে পাচ্ছে। আমার মনে আর ভয় নেই, পরিবেশ থেকে মুছে গিয়েছে অমঙ্গলের অনুভূতি, বরং কার অদৃশ্য উপস্থিতি জনিত পবিত্রতা অনুভব করছি সমস্ত অস্তিত্বে। কে যেন ভালোবেসে হাত রাখল, না আমার হাতে নয়, শরীরের কোথাও নয়, সে হাত রেখেছে আমার বুকের ঠিক মধ্যেটায়। তারপরে বুঝলাম মাঠে আমি একা, সে উপস্থিতি আসন্ন মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করে ফিরে গেছে। এতক্ষণ বাদে একবার বিদ্যুৎ চমকাল, আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে চিরে যাওয়া আলোয় ভালো করে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই, সে অপছায়াও নেই, আমার ত্রাণকর্তাও নেই। রাত বোধহয় আড়াইটে, বৃষ্টি ঝরছে তো ঝরছে। কোন রকমে বাড়ি ফিরে এসে শুয়ে পড়লাম, বাড়ির কাউকে কিছু বললাম না, অনর্থক তাদের চিন্তাবাড়ি লাভ কি। মা সুস্থ হয়ে উঠবার মাসখানেক পরে আবারও বাড়ি ছাড়লাম। একটানা গৃহবাস ঈশ্বর আমার কপালে লেখেননি। ঘুরতে ঘুরতে এক সন্ধ্যায় খামার বেরিয়ে এক গ্রামে গিয়ে পড়লাম। দেখলাম গ্রামের এক পাশে বট গাছের নিচে একজন জটাধারী সাধু ধুনি জ্বালিয়ে বসে আছেন। ভাবলাম ভালোই হলো, আজ রাত্রিটা অন্তত এর সঙ্গে কাটানো যাবে। প্রত্যেক গ্রামেই সাধু সন্ন্যাসী দেখলে লোক ভিড় করে, এখানেও তার ব্যতিক্রম হয়নি। জনা কয়েক লোক তাদের দুঃখ দুর্দশার কথা সাধুকে জানাচ্ছে। ক্রমে তারা বিদায় নিয়ে চলে গেলে সাধু বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তারপর তোমার কি চাই? সবিনয়ে জানালাম, আমার কিছুই চাই না। তবে আর কি, যাও বাড়ি যাও। দু এক কথায় বুঝিয়ে দিলাম আমার বাড়ি এখানে নয়, আমি পথে পথে বেরিয়ে বেড়াচ্ছি, আপাতত রাতটা এখানে কাটাতে চাই। সাধু আর কোনো ব্যক্তিগত প্রশ্ন করলেন না, বললেন থাকো। নিজের ঝুলি থেকে একটা পাকা কলা আর একটা পেয়ারা বের করে আমাকে দিয়ে বললেন, খাও, আর কিছু আমার কাছে নেই। আপনি খাবেন না? আমি রাত্রিরে কিছু খাই না। দু একটা কথা বলতে বলতে আলাপ জমে উঠল। দেখলাম সাধুজি স্বল্পভাষী হলেও বদমেজাজি নন। একসময় আমাকে বললেন, এখানে ধনী জেলে আজ ভুল কাজ করেছি, বুঝতে পেরেছ? দু একদিন থাকবো ভেবেছিলাম, কিন্তু কাল চলে যেতে হবে। আগে কেন? উপর দিকে আঙুল তুলে সাধুজি বললেন, ওই গাছে অনেক পাখির বাসা রয়েছে, ধনির গরম হালকা আর ধোয়ায় তারা আজ কেউ বাসায় ফিরতে পারেনি। ওই দেখো, ওদিকে একটা গাছের তলে বসে কিচমিচ করছে। কাউকে গৃহহীন করা মহাপাপ, ইতর প্রাণীদেরও আত্মা আছে বুঝলে, তাদের মনে দুঃখ দিলে সাধনার ফল ক্ষয় হয়ে যায়। বললাম, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। কি? আপনি কোন মার্গের সাধক? কেন বলো তো? আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগছে। আমি অনেক সাধু সঙ্গ করেছি, বেশিরভাগ সাধকেরা অন্তরে মহৎ হলেও বড় কটুভাষী, অপরের দুঃখ সম্বন্ধে উদাসীন। আপনার মতো কথা কাউকে বলতে শুনিনি। সাধু মৃদু হেসে বললেন,
কোনো মার্গেরই নয়, আমার দীক্ষাই হয়নি কখনো।
অবাক হয়ে বললাম, সে কি তাহলে?
তাহলে আর কি, ভগবানের স্বরূপ জানতে ইচ্ছে করে তাই ঘুরে বেড়াই, তার সৃষ্টির বিচিত্র রূপের মধ্যে তাকে খুঁজতে চেষ্টা করি। ভগবানকে ডাকব, তার আবার মার্গ কি, দীক্ষা কি?
সাধুজির উপর শ্রদ্ধা হল। আপছা অনুভব করতে পারলাম অনেক বড় সাধকিনী। সারা রাত ধরে কত গল্প করলেন, ধর্মের বিভিন্ন দিক সম্বন্ধে গভীর জ্ঞানের পরিচয় দিলেন। সংকীর্ণতা নেই এতটুকু, সব মতের প্রতি সমান শ্রদ্ধা। তাকে প্রশ্ন করলাম, আপনি যে ভগবানকে ডাকেন, তার কোন রূপ কল্পনা করেন ধ্যানের সময়?
কোন রূপই নয়, মনকে কেন্দ্রীভূত করতে পারলে ঈশ্বরের রূপ কল্পনার প্রয়োজন হয় না। দুরকম শক্তি মহাবিশ্বে ক্রিয়াশীল, শুভ শক্তি আর ঈশ্বর বিরোধী অশুভ শক্তি। বিশ্বের সৃষ্টির সময়ই এই দুই শক্তির জন্ম। ঈশ্বর বিরোধী শক্তির ক্ষমতা কিন্তু কম নয়, বৌদ্ধ ধর্মে একেই মার হিসেবে কল্পনা করা হয়। কালভৈরবীর মাধ্যমে জগৎ ঈশ্বরের দমন করেন, সর্বদা এই দুই শক্তির লড়াই চলছে, তোমার চারিদিকে তার তো প্রকাশ দেখতেই পাচ্ছ।
বললাম, কালভৈরবকে?
তিনি শুভা শক্তির প্রয়োগকর্তা। দক্ষিণ কলিকাতন্ত্রে তার রূপ বর্ণনা করা হয়েছে এইভাবে, মহাবলশালী পুরুষ, ঘোর কৃষ্ণবর্ণ, নগ্নগাত্র, রিপুতরণ তার প্রধান কর্ম, শুকুরের ছদ্মবেশে কাম ক্রোধ হিংসা ইত্যাদি রিপুগণ তার বশবর্তী হয়ে সর্বদা তার সঙ্গে ঘোরে, নিজের বুকের পাঁজরের একখানা হাড় নিয়ে তিনি তাদের শাসন করেন।
আমি তখন উত্তেজনায় শটান খাড়া হয়ে বসেছি। এই বর্ণনা তো কৈখালীর মাঠে শৈশবে দেখা সেই মানুষটির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। বললাম, তারপর
আর কি? কালভৈরবী অনিবার্য ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করছেন, ঈশ্বরের সাক্ষাৎ শিষ্য তিনি, আমি সেই ভগবানেরই আরাধনা করি।
আমার গলা তখন আবেগে বুঝে এসেছে, স্বয়ং কালভৈরব সেদিন রাত্রিরে আমাকে স্বয়ং এসে রক্ষা করেছেন, শৈশবে তার অপার করুণার স্পর্শ দিয়েছেন। একটু চুপ করে থেকে তারানাথ বলল, কিন্তু সে তুলনায় জীবনে কিছুই করতে পারলাম না, কতগুলো তুচ্ছ সিদ্ধাই পেয়েছিলাম, কিছু টাকা কুড়ি, বড় কিছুই হল না, এ জন্ম এমনই গেল। দেখি যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে, অন্তত এবারের ভুলগুলো আর করব না।
চলছে এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা, আপনার সাথে আছে আমি আরজি শারমিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প, তারানাথ তান্ত্রিকের গল্প, যেটা পড়ে শোনালো সেতু। আর এরপরে আমরা চলে যাব রাত ১২টার খবর শুনতে, তারপরে ফিরবো কুয়াশার মূল আকর্ষণ অর্থাৎ কুয়াশার মূল কাহিনী নিয়ে। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার ১৩০ টাকা রিচার্জ করলে সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। এ নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরও জানতে চাইলে ফ্রি ডায়াল করতে হবে 1212 এই নম্বরে। একটা ছোট্ট বিরতি নেব, তারপর আবার ফিরে আসছি এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, সঙ্গেই থাকবে।
Airtel presents Kuasha. 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 Airtel presents Kuasha.
এবিসি রেডিও এফএম 89.2 আর একবার স্বাগত জানাচ্ছি কুয়াশায়, সাথে আছি শারমিন। আর সময় হয়ে গেছে এখন কুয়াশার মূল কাহিনী শুনবার। আজকের কাহিনী লিখেছেন, না আজকের কাহিনীর নাম শুরুতে বলছি না, শুধু যে লিখেছেন তার নামটা বলে দিচ্ছি, রুম্পা সৈয়দা জামান। তার লেখা কাহিনী আমরা আগেও শুনেছি বেশ কয়েকবার। তো আজকের কাহিনীর প্রথম পর্ব এখন শুনব, কিন্তু প্রথম পর্বে যাবার আগে আরো একবার জানিয়ে দেব, এয়ারটেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার ১৩০ টাকা রিচার্জ করলেই সারা জীবন সবসময় এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। আর এ নিয়ে নেই কোনো কনফিউশন, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরও জানতে ফ্রি ডায়াল করুন 1212 এই নম্বরে। তো চলে যাচ্ছি আজকের কাহিনীর প্রথম পর্ব শুনতে, তারপরে ফিরে আসবো সঙ্গেই থাকবেন। আর আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আপনার সাথে আছি আমি শারমিন। বেড়াতে যাওয়ার জন্য কি কি চাই? বড় একটা ব্যাগ, স্বস্তির পোশাক, আর আর স্বাচ্ছন্দ্যের ভ্রমণ সঙ্গী। আরো কিন্তু কিছু চাই, সেটা হলো সুন্দর একটা মন। একটা নির্মল পরিবেশে ঘুরে বেড়ানোর জন্য সুন্দর মন থাকলে যেখানেই যান না কেন, মনে হবে এ যেন আজব কারাগার। যে কারাগারে মন আটকে থাকলে নিজের জন্য তো ক্ষতি বটেই, ক্ষতি হতে পারে আশেপাশের মানুষেরও। আজকের গল্প এমনই এক কারাগারের, যে কারাগারে বন্দী মন ঘটায় কোনো এক দুর্ঘটনা, আর তার মাশুল দিতে হয় অন্যকে। কি সেই গল্প, কি সেই দুর্ঘটনা, জানতে শুনুন কুয়াশা। আজকের গল্পের নাম তোমার আমন্ত্রণে, লিখেছেন রুম্পা সৈয়দা ফারজানা জামান।
কেমন যেন লাগছে, মানে
কেমন যেন অস্বস্তিকর মনে হচ্ছে, কেউ আছে।
আছে তো বটেই।
কি, তুমি জানো?
অবশ্য জানি, আমি আছি, তুমি আছো।
কবিতা লেখার টাইম পাও না তাই না? কি দরকার ছিল এখানে আসার?
কি দরকার ছিল মানে?
এই যে শুধু তুমি আর আমি এভাবে এখানে।
আরে তাতে কি হচ্ছে, আমরা তো সবসময় দল বেঁধে ঘুরবো না তাই না?
তাই বলে এই পাহাড়ি এলাকায় শুধু দুজন আমার ভয় করছে।
আহা, ভয়ের কি আছে?
জায়গাটা না কেমন ভুতুড়ে।
আরে না বোকা, একে বলে রোম্যান্টিক জায়গা, চুপচাপ চারিদিক।
না রবি, আমার গা ছমছম করছে। এই যে বাংলোর পাশে বকুল গাছ, কেমন তীব্র একটা গন্ধ আসছে, টের পাচ্ছ?
আহা, এটাকে সুগন্ধ বলে বোকা।
না, এখানে কেমন যেন একটা পচা গন্ধ আছে।
আরে দূর।
শোনো রবি, তুমি কিন্তু একদম খেয়াল করছো না, এই এলাকায় তুমি আর আমি ছাড়া কেউ নেই, কারেন্ট নেই, কেয়ারটেকার নেই। সেই সকালে আসবে সবাই, তার উপরে এই গন্ধ।
তাই তো, একটা বাজে গন্ধ আসছে তো।
দেখেছো, দেখেছো, আমি বলেছিলাম না তোমাকে?
সত্যি তো? একটু দাঁড়াও, দেখে গিয়ে।
না না না, যেও না, যেও না।
আরে বাবা ধুর, থামো তো, একটু দেখতে দাও, জানালা দিয়ে দেখবো।
এই না, জানালা খুলো না।
আহা, দাঁড়াও না।
না,
আরে তা
কেউ শুনতে পেল না ওদের চিৎকার, কেউ বাঁচাতেও আসলো না। পাহাড়ি এলাকার গহীন অঞ্চলে দুটো কণ্ঠস্বর হারিয়ে গেল ধীরে ধীরে। দূর থেকে শোনা গেল দাপাদাপি আর পালানোর পায়ের আওয়াজ। ব্যাস অতটুকুই। পরদিন সকালে দুটো নিথর দেহ পাওয়া গেল পাহাড়ের পাশে বয়ে যাওয়া নদীতে, যেন সহমরণের সমর্পণের চিহ্ন। এখানেই গল্পের শেষ, আবার এখান থেকেই গল্পের শুরু।
আচ্ছা, এবার আমরা কোথায় যেতে পারি?
ঢাকার বাইরে কোথাও?
তাহলে তো জোস হয়।
জোস তো হয়, তোকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি এই যে এই মেয়েটাকে নিয়ে। পরমাকে তো বাসা থেকে অ্যালাউ করবে না।
চান্স আছে না দেয়ার। হ্যাঁ, আন্টি বলবেন বিয়ের আগে একসাথে একটা ছেলে আর মেয়ে ঘুরতে যাবে। ছি 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 ছি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস কিন্তু।
প্রবলেমটা কি বলতো? এমন তো না যে আমি আর পরমাই শুধু যাচ্ছি, আমরা যাচ্ছি ইন এ গ্রুপ।
তবুও তুমি যাচ্ছ, এটাই তো ঝামেলা হয়ে যাচ্ছে।
আমি গেলেই ঝামেলা না কেন? রলি যাচ্ছে না তোমার সাথে?
তাতে কি, তুমি যাচ্ছ সেটাই তো প্রবলেম। সাথে আর কে কে যাচ্ছে ওটা নিয়ে কেউ মাথা ঘামাবে না।
আচ্ছা, সাথে আরো কিছু তাহলে মানুষ নেওয়া যাক। কি রে, জয় যাবে?
আমি বলে দেখতে পারি, কিন্তু জয় যা পড়ুয়া, অদূর ভবিষ্যতে জয়ের কোনো পরীক্ষা নেই। ও কি হইছে, ও তো মানে বই ছাড়া পড়াশোনা ছাড়া তো কিছুই বোঝে না। ওর কি পড়ার জন্য কখনো পরীক্ষা লাগে নাকি?
তাও ঠিক, সমস্যা নেই, আমি বলে দেখি। আমি বললে মনে হয় ও বইয়ের সাথে কিঞ্চিত বিচ্ছেদ ঘটাতে রাজি হবে। কিন্তু আর 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 কে যাবে?
আরো চাই,
আরো দু একজন হলে মন্দ হয় না নিশ্চয়ই?
হ্যাঁ ঠিক, আরো দু একজন হলে কিন্তু ব্যাপারটা দারুণ হবে। আচ্ছা তাহলে টিয়া আর মামুনকে বলি।
বাহ, আরো ভালো, তাহলে পুরো রোমান্টিক ট্যুর হয়ে যাবে একটা, কাপল কাপল কাপল। তা আমরা যাচ্ছিটা কোথায়?
সিলেট, চিটাগাং।
রাইট, সিলেটে গতবার গিয়েছি, এবার বরঞ্চ একটু ওই হিল ট্র্যাকস এর দিকে যাই।
ওকে, আজকের মধ্যে আমি খবর নিয়ে নিচ্ছি, আর আমি টিয়ার সাথে কথা বলছি।
বেশ, তাহলে মিটিং শেষ, চল উঠি।
ওকে চল।
পরমা, বাপি, রলি, জয়, টিয়া এবং মামুন, এরা ছয় বন্ধু। তার মধ্যে তিন হবু দম্পতি রয়েছে, হঠাৎ অ্যাডভেঞ্চার করার জন্য রাজি হয়ে গেল, তাও আবার বিয়ের ঠিক আগে আগে। আসলে বিয়েটা পরমা আর বাপির, সেই স্কুল জীবন থেকে প্রেম, আগামী মাসে বিয়ে, তাই নিঃশ্বাস ফেলারও সময় নেই। সব নীতি নিয়মের চর্চায় বেশ অস্থির হয়ে উঠেছে পরমা। ডানপিটে পরমার এসব বাধা নিয়মের বেড়াজাল ভালোই বা লাগবে কেন? সব মিলিয়ে বাপির সাথে কথা বলার সাথে সাথে যেন হাঁপ ছেড়ে বাঁচল বাপি। ওর মনের কথাও একই, আজ মার্কেটে যাও তো কাল অমুক আত্মীয়ের সাথে দেখা করে আসো। কেন বিয়েতে সব কাজ নিজের করতে হবে? অথচ এর আগে যখনই কাজের সময় এসেছে সবাই বলেছে না না, বাপি ছোট মানুষ, ও কি কাজ করবে? কি যে অবস্থা, বাপিরও কেমন যেন অসহ্য লাগছে সব। তার চেয়ে ভালো সবকিছু ভুলে দুই একদিনের জন্য হলেও ঘুরে আসা, আর কিছু বোঝাপড়ার ব্যাপার তো বাকি আছেই।
কি ব্যাপার অলি, পরমা কিছু জানালো?
কই, না তো, ওর তো আজ আসার কথা এখানে, মানে আমাদের বাসায়।
তাই নাকি, ও আসবে?
জানো,
আচ্ছা শোনো, জয় যাচ্ছে,
বললো তো যাবে, তুমি বুকিং দিয়েছো?
এখনো দিইনি, দাঁড়াও পরমা আসুক তারপর দেখছি, মানে বুকিং দেবো কি দেবো না সেটা নিয়ে দেখছি আর কি।
ও, পরমার আসতে হবে সেই জন্য।
বুঝলে তো।
ওই যে পরমা মনে হয় চলে এলো, দাঁড়াও আমি ওকে নিয়ে আসি।
হ্যাঁ নিয়ে আসো।
আমাকে আর কষ্ট করে তোমার ওয়েলকাম করতে হবে না, খালা দরজা খুলে দিয়েছে। ও যাক, চা খাবি? দাঁড়া খালাকে ডাকি। খালা, খালা প্লিজ আরেক কাপ চা দিয়ে যাও না। তুই এত কিউট করে তোর হেল্পের সাথে কথা বলিস যে শুনলেই ভালো লাগে। শোন, অফিসের বস হুদাই রাগ ঝাড়লে এমনিতে আমাদের মনই বিগড়ে যায়, যায় কিনা বল?
হ্যাঁ তা যায়।
তো তো কেন শুধু শুধু কাজের মানুষদের উপর রাগ দেখাইতে যাব বা করতে যাব বলো? সুন্দর ব্যবহার করে যদি ভালো ফল পাওয়া যায় তো ওসবের কি দরকার?
এই যে সব সমাজসেবীর দল, আগে একটু নিজেদের সেবা করবেন প্লিজ।
সবই করতে হয় বন্ধু।
বাপরে, আচ্ছা আগে আমার আসল কথাটা শুনে নে। মা তো রলির সাথে কথা বলতে চাইছে, আমরা কোথায় যাব, কিভাবে থাকব, এন্ড অল দ্যাট ব্লাবলা।
কে বলবে? তুমি এটা নিয়ে এত টেনশন কেন করছো? রলি যাবে তো, যাবি না?
বাট আমরা যাচ্ছি যা কোথায়?
কোথায় যাচ্ছি?
যাচ্ছি টেকনাফ ছাড়িয়ে আরো ভেতরে।
বলো কি?
আরে অনেক সুন্দর একটা জায়গা, এত সুন্দর যে তুমি কল্পনা পর্যন্ত করতে পারবে না।
তুই যখন বলছিস তখন ঠিকই হবে।
আরে চল চল, মজা পাবি।
একবার যখন হ্যাঁ বলেই দিলাম তখন তো যেতেই হবে।
কিন্তু আমার বাসা।
দাঁড়া আমি আন্টির সাথে কথা বলবো, ঠিক আছে?
হ্যাঁ ঠিক আছে।
পরমা একটা নরম টাইপের মানুষ, সারা জীবন মায়ের আঁচল ধরে ঘুরেছে। স্কুল থেকে আসার পথে মাতার ভারী ব্যাগটা ক্যারি করত যেন মেয়ের কষ্ট না হয়। কলেজে ওঠার পর বাবা মা কষ্টের সঞ্চয় দিয়ে গাড়ি কিনে দিলেন যেন পরমা নির্বিঘ্নে ক্লাসে কোচিং করতে যেতে পারে। এরপর পরমার বাবা ব্যবসায় বেশ লাভ করতে পারলেন, আর কখনো তারপর থেকে পরমাকে কোনো কিছু নিয়ে ভাবতেও হয়নি। একমাত্র মেয়ে যা চেয়েছে তাই পেয়েছে। পরমাকে নিয়ে অনেক চিন্তা করলেও তাকে স্বাধীনতা ঠিকই দিয়েছে বাবা মা। যেদিন পরমা প্রথম এসে বাপের কথা বলল, সেদিন পরমার বাবা মনে মনে চিন্তায় পড়ে গেলেও মুখে কিছুই বলেননি। হাজার হোক বাপি ঘরেরই ছেলে, ছোটবেলা থেকে বাবা মা চেনেন, পরমার বাপির বাগদান করিয়ে দিয়েছেন, তাই পরমার বাপির এঙ্গেজমেন্ট করিয়ে দিয়েছেন সাথে সাথে। এখন ওরা একসাথে ঘুরছে বেড়াচ্ছে, তাই বলে বিয়ের এক মাস আগে এভাবে ঘুরতে যাবে? বাবা মা বেশ চিন্তায় পড়ে গেলেন। বেড়াতে দিতে মনও চাচ্ছে না, আবার না দিলে যদি পরমা মন খারাপ করে।
আচ্ছা আমরা কবে যাচ্ছি?
এই তো আগামী শুক্রবার।
কোথায় থাকবো?
রেস্ট হাউস নিয়েছি, একেবারে পাহাড়ের চূড়ায়। বাহ দারুণ তো। খরচ কেমন? আরে খরচ তেমন না, আমি খোঁজ নিয়ে জানলাম। ও রিসোর্টটা নাকি এমনিতে খালি থাকে, একটু গহীনে বলে কেউ যায় না।
আচ্ছা তা কত গহীনে?
তুমি এত প্রশ্ন করছো কেন মামুন? আমার তো শুনেই যাওয়ার জন্য মনটা আকুপাকু করছে।
টিয়া, মন আকুপাকু করার আগে আরেকটা বিষয় জানতে হবে।
কি সেটা?
জানতে হবে ওখানে আমরা কি কি নিয়ে যাব। হঠাৎ যদি কিছু দরকার হয় নাও তো পাওয়া যেতে পারে।
পয়েন্ট।
আচ্ছা বাপি, এর থেকে কোনো বেটার প্লেস খুঁজে পাওয়া গেল না
এই মুহূর্তে? না রে, অনেক খুঁজেছি।
আমিও খুঁজেছি, পাইনি।
আচ্ছা ঠিক আছে টিয়া, তোমার ভাষায় কোনো ঝামেলা হবে না তো?
না, আমি সবই বলেছি, শুধু বলিনি তুমি যাবে।
আচ্ছা এটা কি ঠিক হলো বলো?
চলো না ঘুরে আসি, এখন এত ঠিক বেঠিকের কি আছে।
মামুন বেশ বিরক্তি নিয়ে টিয়ার দিকে তাকালো। এমন না যে বাসার কেউ ওদের কথা জানে না, পারিবারিকভাবে সব ঠিকঠাকও, তাই বলে না জানিয়ে যাওয়াটা ভালো ঠেকছে না। পরে আবার মামুনকে সবাই ভুল বুঝতে পারে, আর টিয়া পরমার মতো চুপচাপ না। দেখা যাবে বিয়ের আগে হুলস্থুল ঝগড়া বাঁধিয়ে ব্যাগট্যাগ নিয়ে বাসায় চলে এসেছে। তাই মামুন ভাবছে কি করা যায়। রলি জয় পরমা যাবে বলে যাওয়ার যে আগ্রহটা ছিল সেটা এখন আর অনুভব করতে পারছে না মামুন।
আচ্ছা রলি, এত তাড়াহুড়ো করে যাওয়ার কি দরকার?
কেন, কি সমস্যা? যাই একটু, এরপর আমাদের দেখা হলো এমন আনন্দ করার টাইম আর পাবো বলো? হয়তো এক সময় সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে যাব।
তাই বলে পরমাদের বিয়ের ঠিক আগে আগে?
ও নিয়ে তুমি ভেবো না, আন্টির সাথে আমি কথা বলছি, উনি আমার কথা ফেলতে পারবে না।
আর তোমার বাসা?
ও নিয়ে তুমি ভেবো না, মা আমাকে চেনেন, খুব ভালো করেই জানেন আমি কখনো ভুল বলবো না বা করবো না।
না ঠিক ভুল না, তোমার আর বাপির হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার শক্ত কারণ খুঁজছি।
কারণ খুঁজতে যেও না, শুধু শুধু সময় নষ্ট হবে, কারণ এখানে কোনো কারণ নাই।
এই একসাথে যাওয়ার ট্যুরে আমি কি কোনো কারণ না তোমার জীবনে?
কি বলছো জয়, অবশ্যই তুমি কারণ, এভাবে কেন বলছো?
কি জানি রলি, মাঝে মাঝে নিজেকে অপরিচিত লাগে তোমার চোখে তাকালে।
সেটা তোমার মনের ভুল।
ভুল হলেই ভালো।
ছিপছিপে গরমের জয়, স্বভাবে রলির উল্টো। রলি যখন ব্যস্ত বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রোগ্রামে, তখন জয় প্রজেক্ট নিয়ে মডেল বানাচ্ছে। একজন গানে তাল মিলায় আর একজন পড়তে পড়তে তাল হারায়, এই হল জয় আর রলি। জয় আসলে বাপির বিশ্ববিদ্যালয়ের বন্ধু, বাপির মাধ্যমে রলির সাথে পরিচয়। ব্যাস ডান পিঠে মেয়েটিকে তা খুব ভালো লেগে গেল, ধীরে ধীরে বাসায়ও জানাল। একদিন ভীষণ নার্ভাস জয় শক্ত একটি ইন্টারভিউ দিল রলির বাসায় এবং মোটা নাম্বার নিয়ে পাশও করে ফেলল। বাসার সবাই বেশ খুশি, অগোছালো মেয়েটি গোছানো একজন জীবনসঙ্গী পাবে, সব ঠিকঠাক। তারপরেও কেমন যেন ফাঁকা অনুভব করে জয়, কোথায় যেন একটা শূন্যতা আছে কে জানে।
আচ্ছা ট্রেন কয়টায়?
9টায়। আর পরমা আর জয় কোথায়? ওরা তো এখন এলো না।
চলে আসবে, আমি জয়কে বলেছিলাম পরমাকে পিক করতে। তারপরে টিয়া তো দাঁড়াও এক মিনিট, দাঁড়াও আমি ফোন দিচ্ছি টিয়াকে। ফোন ধরে না তো, একটা গাধা।
আরে আরে আর ওটা 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 মামুন না? যাক, মামুন এসেছে।
মামুনকে দেখে এত খুশি হওয়ার কি আছে? মানে মামুন কি কোনো সেলিব্রিটি না? অনেকদিন পর তুমি ওকে দেখছো।
ভাই, একদিন পর একসাথে একটা জায়গায় যাচ্ছি, তিনি যে টাইমলি আসতে পেরেছেন এতে আমি রীতিমতো বদান্বিত। আমি
তোমার টোন এটা মিন করছিল না। যাই হোক, এই মামুন, এই যে এদিকে।
হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি।
কি রে, এত দেরি কেন?
দেরি? আরে বেটা, পরমা আর জয় তো এখন আসেনি।
তা তো বটেই। আচ্ছা টিয়া কই?
সরি দোস্ত, টিয়া আসবে না।
সে কি, কেন? শরীর টরি খারাপ করেনি তো?
আমি চাই না ও বাসায় এমন মিথ্যা কথা বলুক যেটার দায়ভার আমাকেই নিতে হবে।
সাবাস বাঘের বাচ্চা, বাট তুই বোর হবি না তো?
কিসের বোর দোস্ত? তোরা আছিস না, আইপ্যাডটাও নিয়ে যাচ্ছি, দরকার হলে কিছু লেখালেখি করে ফেলবো।
গ্রেট, কি ডেডিকেটেড ফ্রেন্ড রে বাবা। যাই হোক, তবে হ্যাঁ একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, লেখালেখি করার যথেষ্ট উপকরণ তুই ওখানে পেয়ে যাবি।
ভারী আলাপের মাঝে চলে এসেছে আমাদের পরমা আর জয়। হাততালি, হাতে তালি। ও শুন না, কি রকম করা কোনো মানে আছে বল? রাস্তায় যে জ্যাম, ট্রেন ছাড়ার আগে যে সে পৌঁছেছি, তার জন্য থ্যাংক ইউ বল অ্যাট লিস্ট।
অনেক কষ্ট করে আসতে হলো রে।
অসুবিধা নেই, আপনারা যে এখানে এসেছেন তাতে আমরা অনেক খুশি। আমরা এখন ট্রেনে উঠে যাই, ট্রেন অলরেডি হুইসেল দিয়ে ফেলছে, এবার আমাদেরকে রেখে চলে যাবে।
হ্যাঁ, ট্রেনে উঠে আপনাদের সংবর্ধনার ব্যবস্থা করছি। ওঠেন স্যার।
এখন কি লাল গালি চালা লাগবে? প্লিজ চল না ভাই।
চল দোস্ত, চল চল চল।
স্টেশনে থমকে থাকা ট্রেনটা চলা শুরু করলো গন্তব্যের দিকে। তাতে এক কামরা পুরো দখল করলো দুই হবু দম্পতি এবং মামুন। মামুনের মন টানল না টিয়াকে নিতে। থাক না, এবার বিয়ের পর ঠিক ওকে নিয়ে বেড়াতে যাবে, আপাতত নয় থাকুক। আর সবার বাসার অবস্থাও তো সমান না, মাঝে মাঝে একটু স্যাক্রিফাইস করতেই হয়, তা না হলে হয় না। রলি আবার স্যাক্রিফাইসের ধারে কাছে নেই, যা ইচ্ছে হবে সেটাই করবে। অনেকটা এই কারণেই এই চড়ে যাওয়া। আর অনেক কিছু পরিষ্কারও করতে হবে, অনেক অনেক প্রশ্ন। কিন্তু বাপি আর রলি জানিয়ে ভাবছে তা কি এক? যদি এক হয় তাহলে তাদের উদ্দেশ্য কি?
এই ওঠ না। আরে ওঠ, এবার কি পানি দিব নাকি মুখের মধ্যে? আমরা চলে আসছি।
এক ঘুমে রাত পার করে দিলাম।
যে গাঢ় ঘুম তোর, বাপরে বাপ! এখানে বোমা ফাটালেও তুই ঘুম থেকে উঠতিস না।
তো ঘুম তো এরকমই হওয়া উচিত, কিছু টের পাওয়া যাবে না।
আরে আরে, এই যে বাপি, এই ওঠ না। পরমা, জয়,
উঠছি।
আরে আমি অনেক আগেই উঠেছি, তোর চিল্লাতে হবে না।
প্রেজেন্ট প্লিজ
স্যার, ম্যাডাম প্লিজ একটু গা প্রত্যান করুন, গাড়ি ওয়েট করছে, জিপ আসছে আমাদের জন্য। উঠ না।
আরে দূর, ওভার এক্সাইটেড মানুষজন। আই ওঠ।
সবাই চট জলদি রেডি হয়ে ট্রেন থেকে নেমে গেল। স্টেশনের বাইরে অপেক্ষা করছিল একটা সাদা রঙের জিপ। দেখে মনটা ভালো হয়ে গেল পরমার, এই না হলে জিপ একদম খোলা, এখন হাওয়া খেতে খেতে যাওয়া যাবে। পরমার মনটা আনন্দে নেচে উঠল, এমনই এক স্বাধীনতার জন্য তার যত অপেক্ষা ছিল। কিন্তু ঠিক তখন
Airchill presents Kuasha. 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 Airchill presents Kuasha.
বন্ধুরা, চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা। আপনারা শুনছেন একটা অদ্ভুত কাহিনী আজকে, এবং প্রথম পর্ব আমরা শুনে ফেলেছি। এবার চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বে। সঙ্গেই থাকবেন, আমাকে লিখবার ঠিকানা জানিয়ে দিচ্ছি, যে কোনো মোবাইল থেকে 221 লিখতে হবে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে আপনি যেটা লিখতে চাইছেন লিখে আপনার নাম সহ পাঠিয়ে দেবেন। আর যে শারমিন আছে আপনার সঙ্গে এয়ারটেল প্রেজেন্স কুয়াশার, আপনি শুনছেন ABC রেডিও FM 89.2।
কি হয়েছে? কোনো সমস্যা?
কি রে এরকম থম মেরে দাঁড়িয়ে আছিস কেন? কে ছিল ফোনে?
কি আর বলবো, আমাদের রিসর্টের বুকিং ক্যান্সেল হয়ে গেছে।
মানে
গত পরশুর বৃষ্টিতে পাহাড়ের বেহাল অবস্থা, সো ওখানে কাউকে অ্যালাউ করছে না।
তাহলে এখন কি হবে?
আমরা তাহলে এখন কি করব? চলে যাব? মানে এখানে কি আর অন্য কোনো ব্যবস্থা করা সম্ভব? কি করবে এখন?
ফিরে যাব কেন? এত বড় এলাকা, কোনো না কোনো রিসর্ট তো পাবোই। আর আমরা তো এসেছি অ্যাডভেঞ্চার করতে, সেটা তো এখন আরো ভালো করা যাবে।
তুমি যে বলো না মাঝে মাঝে,
ভুল তো বলিনি?
হ্যাঁ তাই তো, জয় ঠিকই বলেছে, এই পর্যন্ত এসে ফিরে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু যাবটা কোথায়?
শুনেছি কালারি নামে এক পাহাড়ে এক রিসর্ট আছে, দেখি তো সেভ করা আছে নাকি নাম্বারটা।
এখানে কি সব সুবিধা টুবিধা আছে নাকি?
কথা বলে দেখো, আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কি সব জানি নাকি?
ওয়েট, আমি কল দিচ্ছি, নাম্বারটা দে তো।
নে, ওই তো ওর ফোনে আছে, ওখান থেকে নে আমাকে।
ঠিক আছে, জয়ের নাম্বার দে।
শেষমেশ কথা বলল বাপি, কাছাকাছি রিসর্টটা, মানে যে রিসর্ট ভাড়া করেছিল সেটার কাছেই, একই রকমের প্রায় সুযোগ সুবিধা। কিন্তু একটাই ঝামেলা, রাতে জেনারেটর চলে। তাই সই, ভাবে বাপি, হাজার হোক ফিরে যাওয়া তো হলো না, কত কষ্ট করেই না সময় পার করতে পারল, এটা নষ্ট করার কোনো মানেই নেই। পরমার সাথে নির্বিঘ্নে বসে আলাপটাও করে ফেলতে হবে। রলিও সেটাই বলল, মনের মাঝে কিছু রাখা ঠিক হবে না।
এই আমাদেরকে এখানে নামিয়ে দিল কেন? মানে এখানে আমরা কি করবো এখন? এরপরে নৌকা বেয়ে নদী পার হয়ে তারপর যেতে হবে।
নৌকা?
ওই যে নৌকাটা দেখছো, ওটা দিয়ে পার হতে হবে। তার উপর পাহাড়ের পথ বেয়ে উঠে যেতে হবে। উঠলে আমাদের ফাইনাল ডেস্টিনেশন বাংলো।
আর মাঝি? আরে মাঝি আছে, ওই যে এদিকে হেঁটে আসছে, উনি একাই মনে হয় কাজ করেন এখানে, আর কোনো মানুষজনকে তো দেখছি না। আর ওয়েট, এই কিছু খুচরো টাকা বের করে রাখ, তাকে দিতে হবে।
সে তো দিতেই হবে, চল। কি চল? কাদা তো, আমি কাদার মধ্যে হাঁটবো? জানিস না আমি কাদায় হাঁটতে পারি না।
কাদা নিয়ে কান্নাকাটির সময় এখন না পরমা। হাঁটো, আমরা সবাই যেমন হাঁটছি, নাকি কোলে করে নিয়ে যাব সবার সামনে এখন তোমাকে?
ওয়েট পরমা, আমি তোমাকে সাহায্য করছি।
বাবা বেশ তো জয়, করো করো।
কি তোর হেল্প লাগবে? তাহলে আমি করছি।
না, আমি কাদা দেখে এত ভয় পাই।
গুড গার্ল। মামুন সাহেব, প্লিজ।
রলি আশা করেছিল জয় তাকে সাহায্য করবে, কিন্তু না। যাই হোক, এসব ধরতে নেই। নিজেকে সান্ত্বনা দিয়ে রলি নৌকার দিকে এগিয়ে যেতে লাগলো। একটা লাইন করে ফেলল, প্রথমে বাপি, তারপর রলি, তারপর জয়, পরমা এবং সব শেষে মামুন। নদীর পানি একদমই অল্প, চাইলে হয়তো এমনিতেই পার হয়ে যাওয়া যেত, কিন্তু তা তো আর এই ব্যাগ নিয়ে সম্ভব না। যাই হোক, নদী পার শেষে মাঝেকে চলে যেতে দেখে রলির বুকটা কেমন যেন হু হু করে উঠল। মনে হলো লোকালয়ের সাথে এই বুঝি শেষ দেখা।
ওয়াও, বাংলোটা কিন্তু চমৎকার। এই রলি দেখ কি দারুণ না।
আচ্ছা
শোন, দুইটা রুমে আমরা থাকছি, রাত 8টার পর কিন্তু ডিনার দিবে না, ওরা খাবারের পর চলে যাবে, মানে হাউস কিপাররা। ওরা থাকে নিচের কোয়ার্টারে, তো যে যেখানে যেতে চাও যাও, বা ঘুমাও, খাওয়ার টাইম মিস করো না।
খাওয়ার টাইম মিস করলে পরে খাওয়ার নাও পেতে পারিস।
জি স্যার, জি ম্যাডাম, আর কিছু বলবেন? খাবার নিয়ে আপনার কনসার্ন দেখে আমি কিন্তু খুব ইমপ্রেস জয় সাহেব।
যখন খাবার পাবি না তখন বুঝবি খিদা পেটে ঘুরে বেড়াতে কিরকম মজা লাগে।
দুটো ঢেঙ্গি পেনে ঘুরছি, এরা কি রান্না বান্না কিছু পারে না নাকি?
রান্নাবান্না যেটা দিয়ে করবো, মানে তুমি যেগুলো খাবা সেগুলো কোত্থেকে আসবে? আকাশ থেকে পড়বে?
আমরা জঙ্গলের মাঝখানে আছি, দরকার হলে কাঠ কুড়িয়ে নিয়ে তোদেরকে দিয়ে রান্না করাবো।
তোমরা
ফালতু কথা বলা বন্ধ করো।
না, তোমরা দুজন এক কাজ করো, তোমরা সবাই মিলে না গাছে চড়ে গাছ থেকে কিছু বেরে
খেতে। আমার কথা হচ্ছে খাবার নিয়ে আমরা এত বেশি ওয়ারিড কেন হচ্ছি? উই আর ইন দ্য মিডল অফ আ ফরেস্ট। তোমরা মানে এই যে দুজন বেশ সুগৃহিণী আমাদের সাথে আছেন।
না না না, এক মিনিট, আমরা সুগৃহিণী
সেটা সুগৃহিণী
আমি যত জানি জয় অনেক ভালো রান্না করে, সুতরাং আমি আমি রান্নাবান্নার মতো নাই।
আচ্ছা শোনো, ফালতু কথা বলা বন্ধ করো তোমরা, আমি একটু এলাকাটা ঘুরে দেখে আসি।
হ্যাঁ, দেখে আসো যে আশেপাশে খাবার টাবার কিছু পাওয়া যায় কিনা। না না, জয় রান্না করবে,
রাত 8টার মধ্যে খেতে পারবা না।
না মানে আমরা জাস্ট সিকিউরিটির জন্য ভাবছি আর কি। আর এখানে পরমা আছে, এখানে রলি আছে, এখানে এখানে আমাদের সুবান্ধব জয় আছেন, আমরা নয় দুজন পাশাপাশি, মানে আমি আর মামুন হয় পাশে দাঁড়িয়ে বাবা হাততালি চালিয়ে যাও, মানে সমর্থক গোষ্ঠীও তো লাগবে নাকি?
ওকে ঠিক আছে, তোমাদের সাথে ফালতু পাচার বার্তা ভালো লাগছে না, তোমাদের যা মন চাই করো, আমি এখন ঘুমাতে যাচ্ছি।
ওই তো, যা খুশি করো, দেখা হবে বিকেলে চায়ের সময়।
যে যাওয়ার মতো নিজেদের সময় দিতে লাগলো বাংলোতে। রলি গোজগাজ করছে আর তখনই টের পেল পরমা ঘুমের দেশে। মামুন দেখতে বের হলো এলাকা, যদি একটা গল্প লেখা যায়। আর বাপি ভাবছে কি করা যায়, আর জয় দেখছে বাপের ভাবনা গ্রাস থাকা চেহারাটা।
কিরে কি ভাবছিস, অনেকক্ষণ ধরে দেখছি।
কি দেখছিস?
এই যে দেখছি ঘন্টার পর ঘন্টা কালে হাত দিয়ে আতেলের মতো কি যেন ভাবছিস।
না রে, তেমন কিছু না।
আচ্ছা আরে বলতো, মনের মাঝে কি রেখে এগুলো পেইন দিচ্ছিস, বলে ফেল, লুকাচ্ছিস কেন বল।
আরে তেমন কিছু না, সামনে এত বড় আয়োজন, মানে ভাবছি আর কি, am I really ready for it or not?
আয়োজন নিয়ে ভাবছিস, নিজেদের নিয়ে না?
নিজেদের নিয়ে মানে কি বলছিস?
মানে হলো তোর আর পরমার চাওয়া পাওয়া এই সেই।
পরমার চাওয়া? আরে ওটা নিয়ে তো ভাবছি, ওই তো চাইলো বিয়ে করতে, তাও সেই কয়েক বছর আগে থেকে, মানে যখন আমরা এইটুক এটুক ছিলাম না, তখন থেকে মানে তার মাথায় একটাই প্ল্যান, বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব। কি বিয়ে পাগলি রে বাবা।
আচ্ছা যাই হোক,
না মানে তোর যদি কিছু বলার থাকে বল না, তুই আবার হেজিটেশন করছিস কেন?
কিছু না।
আচ্ছা ব্যাপার কি, একটু তুই না বললি মনের মধ্যে কিছু লুকিয়ে রাখতে হয় না, এখন তুই লুকিয়ে রাখছিস, সমস্যাটা কি? কিছু বললে বল স্ট্রেট।
লুকাচ্ছি না, জাস্ট কৌতূহল।
এই বলে উঠে গেল জয়। বাপের মেজাজটা একটু খারাপ হয়ে গেল, আজকেই রফাদফা করতে হবে, সবকিছু ভেবে সে খুব বিরক্ত হল। ওদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর এমনিতে ওরা একটু দেরি করে এসেছে রিসর্টে, আর পাহাড়ি এলাকায় ঝুপ করে সন্ধ্যা নেমে যায়। আসলে বিকেলের চায়ের আয়োজনে কেবল রলি আর পরমা ছাড়া আর কেউই থাকল না। জয় বাংলোর পাশে বকুল গাছের নিচে দাঁড়িয়ে নিজের নদীটা দেখছে, কি রহস্যময় না দেখাচ্ছে জায়গাটা, উপর থেকে পুরো ছবির মতন। বাপের মন মেজাজ বেজায় খারাপ, সারাটা বিকেল ইজি চেয়ারে কাটিয়ে দিল, আর ওদিকে মামুন লেখার রসদ নিয়ে ব্যস্ত। অবশেষে নামল সেই সন্ধ্যা।
কতদিন পর যে রাত আটটায় ডিনার করলাম।
সেটাই। কে রে বাপি, মুখ থমথমে কেন তো?
করি না তো।
থাক, আর লুকাতে হবে না, আমার কাছে না হলেও রলি তোমাকে ঠিকই ধরতে পারে, সেটা তুমি বলো বা না বলো আমি কিন্তু ঠিকই বুঝতে পারি।
রলি তো আমার থেকে বেশি মনে হয় বাপি কিছু নেই।
সে তো স্বাভাবিক, আমরা ছোটবেলার বন্ধু, একেবারে ছোট, কিন্ডার গার্ডেন থেকে, সো এটা নর্মাল।
আরে টিয়া মেসেজ করেছে, বেচারির মনটা অনেক খারাপ।
তারপরে আমি বলবো তুই যা করেছিস তা ঠিক করেছিস।
কিন্তু এখানে কোনো নেটওয়ার্ক নেই, সো এসএমএস ছাড়া আর কোনো অপশনও নেই।
কেন তোকে এখানে এসে ফোন করতে হবে? একটু এসব ফোন টোন থেকে বের হয়ে আয় প্লিজ, প্রকৃতি এসব পছন্দ করে না, ওরা বিরক্ত হয়।
ভালো বলেছিস কিন্তু তুই।
আচ্ছা তাহলে উঠে চল, শুয়ে পড়ি।
এত জলদি? মানে কেবল তো রাত হলো আর এখনই ঘুমিয়ে পড়তে হবে, মানে সন্ধ্যাও তো এখনো পুরোপুরি কাটেনি।
আসলে একটু টায়ার্ড লাগছে।
ওয়েট, এক মিনিট এক মিনিট, টের পাচ্ছ কি সুন্দর বকুলের গন্ধ?
আগে টের পেয়েছি, দেখি রাত একবার বকুল তলায় গিয়ে ঘুরে আসবো।
চোখাচোখি হয়ে গেল রলি আর বাপির, বিষয়টা পরমা দেখল না, দেখল শুধু জয়। জয়ের ভ্রুদুটো কুঁচকে গেল, আবার সাথে সাথে ঠিক করে নিল কেউ দেখে ফেলার আগে। তারপর যে যার মতো রাতের জন্য তৈরি হতে লাগল। আসলে ঝুপ করে যেন মধ্যরাত চলে এলো পাহাড়টায়, মাথার উপর একফালি চাঁদ আর নিচে রাংতার মতো নদী, অদ্ভুত একটা দৃশ্য। বাপি সত্যি সত্যি হাঁটতে হাঁটতে চলে এলো বকুল গাছের নিচে। আজ সত্যি সত্যি পরমাকে বলতে হবে রলি আর তার মনের ভাবনাটা, আজ নয় তো কখনোই নয়। হঠাৎ পিঠে কিসের স্পর্শ, চমকে উঠল বাপি।
তুমি এখানে?
ভয় পেয়ে গেছিলে
এত রাতে এখানে একা, কি করছো?
একা থাকাই ভালো মাঝে মাঝে, অনেক অনেক কিছু নিয়ে ভাবা যায়, অনেক অঙ্ক কষা যায় ইত্যাদি ইত্যাদি।
মানে কি বলছো এসব, তাদের পেঁচানো কথাবার্তা?
মানে হলো ধরো মাথার ভেতরে জমাট বাঁধা অনেক জটিল সমস্যার সমাধান হয়, একটু সলিটিউড তো দরকার সবারই কম বেশি।
ভাবরে কি যে বললে কিছুই তো বুঝলাম না।
যাই হোক বুঝতে হবে না, তুমি এত রাতে এখানে?
এমনি হাঁটতে বের হলাম।
প্রশ্নই ওঠে না, তুমি অন্ধকারে বেরোতে অনেক ভয় পাও। সাথে কে এসেছে? রলি।
আচ্ছা, তুমি রলিকে অনেক বিশ্বাস করো তাই না?
অবশ্যই, রলি আমার ছোট্টবেলার বন্ধু। তোমাকে চেনার অনেক আগে থেকে আমি রলিকে চিনি।
আমার আগে থেকেই।
সেটা তো প্রবলেম না, রাইট?
না, অবশ্যই প্রবলেম।
মানে?
ধরো তোমার আর আমার একটা ব্যক্তিগত জীবনে সব সময় রলির থাকা, এটা কি একটা প্রবলেম না?
দেখো, আসলে এটা নিয়ে কথা বলাটা দরকার, মানে ভাবছিলাম তোমার সাথে মানে এই এই টপিকটা নিয়ে একটু কথা বলবো আর কি।
বাপি যখন কিছু বলতে যাবে, ঠিক তখনই আড়াল থেকে একটা ছায়া সরে এলো। বাপি হকচকিয়ে গেল, এত রাতে এখানে কি? ধীরে ধীরে ছায়াটা কাছে আসে। জয়! বাপি একবার জয়ের দিকে আর একবার পরমার দিকে তাকায়। পরমাকে ক্ষীণকায় চাঁদের আলোয় একদম অন্যরকম লাগছে। বাপি এবার একটু ঘাবড়ে গেল।
আগেই জানতাম।
কি আগে জানতি?
জানতাম তোদের দুজনের মাঝে কোনো না কোনো বোঝাপড়া অবশ্যই আছে।
কেন হবে না? তুই আর রলি মিলেই তো আমাদের ঠকিয়েছিস।
কি বলতে চাস তুই?
তোমরা শুধু বন্ধু তাই না?
তাই ভালোই দেখালি নিজেদের দোষ, এখন আমাদের দিকে দেওয়ার চেষ্টা। পরমা, রলি আর আমি, আমরা কি কখনোই বন্ধু ছাড়া আর কিছু এমন তোমার মনে হয়েছে?
ও, তোমার শুধুই বন্ধু, রাইট? ওকে, ঠিক আছে, এখন যদি তাই বলো তাহলে অন্তত তোমার এই কথাটা শুনে রাখা উচিত।
যা দেখালে এরপর আবার শোনাবে? বলো, কি শোনাতে চাও?
খুব মন দিয়ে শোনো, আমরা শুধু বন্ধু না।
কি বুঝলি? খুব একটা অবাক তো হই না,
কারণ আমি আর রলিও আগে বুঝতে পেরেছিলাম এটা। তোমরা দুজন অন্যরকম ভাবছো, কিন্তু সেটা আমাদেরকে বললেই পারতে। এখানে এসে এত নাটকের তো দরকার ছিল না?
দরকার ছিল, অবশ্যই আছে। তোকে শেষ করে এবার আমি পরমাকে উদ্ধার করব, তারপর তারপর রলিকে বিদায় করে পরমা আর আমি একসাথে রাখবো।
তোদেরকে মাথা খারাপ হয়ে গেছে? এটা নাটক না,
বাস্তব থেকেই নাটক হয় বন্ধু। গুড বাই।
হঠাৎ করে ধস্তে ধস্তে শুরু হলো। জয় এমন হিংস্র হয়ে যাবে তা কখনোই ভাবেনি বাপি। এই জয়, সারা জীবন বইয়ে মুখ গুজে থাকা জয় বাপিকে মারছে, ঠেলে ফেলে দিতে চাইছে পাহাড় থেকে। আর পরমা, ওর বাগদত্তা, সেও
জয়, আস্তে জয়, তুমি নিজে পড়ে যাবে, আস্তে।
পরমা হঠাৎ এসে বাপিকে ধাক্কা দেওয়া শুরু করলো। এদিকে জয় বাপির মুখ ধরে রেখেছে যেন জোরে আওয়াজ বের করতে না পারে। বাপির মনে হলো, থাক না, ছেড়ে যাই এই অসুস্থতার পৃথিবী থেকে, এখানে না থাকলেই বাকি।
জয়, আস্তে জয়, তুমি নিজে পড়ে যাবে, আস্তে।
হঠাৎ শুরু হলো দমকা হাওয়া, শাঁ শাঁ করে বাতাস বইছে। পরমার জয় বাপিকে টেনে ফেলে দিতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। বকুল ফুলে নুয়ে পড়া ডালটায় আটকে গেল বাপির শার্ট। এখন বাপি আর জোর করছে না, যেন বকুল ফুলের গাছটা তাকে আগলে রেখেছে। আর 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 একটু হলে পা পিছলে যাবে বাপির,
ঠিক তখনই বকুল গাছের শেকড়ের সাথে পা বেজে গেল জয়ের, আর ঠিক তখন পরমা দিল একটা ধাক্কা, বাপি পাশ কেটে গেল আর পিছলে গেল জয়। পরমা বলে চিৎকার দিল জয়, সে সময় পেছন থেকে দৌড়ে এলো আরেকজন রলি। রলি এসে ধাক্কা মেরে পরমাকে সরিয়ে দিল বাপির কাছ থেকে, আর পরমা, পরমার হাত ধরে থাকা জয়ের টানে আর ধাক্কায় জয়ের সাথে পরমাও পিছলে গেল। বাপি কোনো রকমে উঠে বসল, কিন্তু এ কি, বকুলতলায় ও একা কেন?
আসলে আমি জানি না।
দেখুন অফিসার, কাল বৃষ্টি হয়েছে, পা পিছলে গেছে আমাদের দুই বন্ধুর, প্লিজ ওদেরকে খুঁজুন, প্লিজ প্লিজ খুঁজুন ওদেরকে, দেরি করবেন না।
ঠিক আছে ঠিক আছে, আপনারা এখন চলে যান আর ঠিকানাগুলি দিয়ে যাবেন, প্রয়োজনে ডাকবো।
বাপি কাউকে বলেনি সেই রাতের কথা, সবাই জানল পা পিছলে তার দুই বন্ধু মারা গেছে, আসলে একজন বাগদত্তা আর একজন বন্ধু, যারা কিনা তাকে মারতে চেয়েছিল। হয়তো ওরা বাপিকে মারার পর রলিকেও মেরে ফেলত, কিন্তু প্রকৃতি তা হতে দেয়নি, তাই পরমার বাবা মা কষ্ট পাবে সেই জন্য সত্যি কথাটা কখনো বলেনি বাপি। কিন্তু একটা কথা, সেদিন যদি রলি ঘুমাতে থাকে তাহলে বকুলতলায় রলির বেশি এসে পরমাকে ধাক্কা দিল কে? সে বকুল গাছের কোনো ছায়া নয় তো? বন্ধুরা, আসলে সব সত্যের ব্যাখ্যা নেই। আরো জানতে হলে ফ্রি ডায়াল করতে হবে 1212 এই নম্বরে। এতক্ষণ চলছিল এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল, আর সাথে আছি আমি শারমিন। আমাকে এখন বিদায় নিতে হবে, সবাই খুব ভালো থাকবেন, আমার সঙ্গে আবার কথা হচ্ছে আগামী সপ্তাহের কুয়াশায়, সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন, শুভরাত্রি।